জামনগর আনোয়ারুল উলুম মাদ্রাসা ঘাটনগর পোরশা 10 নভেম্বর 2015 বাদ জোহর। গুরুত্বপূর্ণ ইসলামী বয়ান পেশ করবেন কুতবা আলম আরেফ বিল্লাহ গাউসে জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারকাতুল আলিয়া।
الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الجنة وقال عليه الصلاة والسلام فقيه الواعد أشد على الشيطان من ألف عابد كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم এক একটা দিনী মাদ্রাসা এক একটা দিনী কিল্লা হাকিমুল উম্মত মুজাহিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ বলতেন যে আমার ধারণায় আমার জানা মতে আমার বুঝে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ইবাদত হলো দিনী মাদ্রাসা কায়েম করা। এবং হযরত বলতেন যে এক একটা দিনী মাদ্রাসা আল্লাহর দিন রক্ষার জন্য এক একটা সেনা ছাউনির মতো। সেনাবাহিনীর ছাউনি যেরকম এক একটা দেশ রক্ষার জিম্মাদার, অনুরূপভাবে এক একটা দিনী মাদ্রাসা পুরা দিন মুকাম্মাল দিনের নেগাহবান, পুরা দিনের হেফাজতের জন্য অতন্দ্র প্রহরী। আল্লাহ পাক সংক্ষিপ্ত এবং ইনকমপ্লিট অসম্পূর্ণ দিন নাজিল করেন নাই, কামিল দিন পূর্ণাঙ্গ দিন কমপ্লিট দিন নাজিল করছেন। এই কমপ্লিট দিন কামিল দিনের হেফাজতের জিম্মাদারি নবী রসুলদের উপর ছিল, নবী রসুলদের পরেই এই জিম্মাদারি ওলামায়ে দিনের উপরে। কামিল দিন হেফাজতের জন্য কামিল দিনের এলেম দরকার, কামিল দিনের কামিল এলেম পূর্ণাঙ্গ এলেম নবী রসুলদের কাছে ছিল। নবী রসুলদের পরে যাদের মধ্যে এলেম কামিল ভাবে থাকবে তো তারা কামিল ভাবে এটা হেফাজত করতে পারবে, বুঝতে পারবে যে এটা ফরজ এটা ত্যাগ করো না এটা হেফাজত করো, এটা ওয়াজিব এটা ত্যাগ করো না এটা হেফাজত করো, বা এই গাছগুলো কেন ছাড়তেছো এগুলো সুন্নতে মুয়াক্কাদা এটা হেফাজত করো, এগুলো মুস্তাহাব আমল ভাই কেন এইভাবে গাফলতে গাফলতির কারণে এগুলো বাদ দাও এটাও হেফাজত করো। তো এলেম যেই পরিমাণ থাকবে দিনের বুঝ সেই পরিমাণ থাকবে, আর দিনের বুঝ যেই পরিমাণ থাকবে দিন হেফাজত ফিকিরও সেই পরিমাণ থাকবে। হ্যাঁ, যে ঘরের ছাদ থেকে চুয়ে চুয়ে পানি পড়তেছে, একজনে মনে করলো ছেলে মানুষ কি হবে একটু পানি তো ঘরেতে কি আসে যায়, একজন বিজ্ঞ ইঞ্জিনিয়ার যখন দেখতে পান যে এখান থেকে চুয়ে চুয়ে পানি পড়ে তিনি বুঝবেন যে আস্তে আস্তে বিল্ডিং এর ক্ষতি হইতেই থাকবে, একদিন পুরো বিল্ডিং এর বিরাট ঝুঁকি সৃষ্টি হবে। তিনি বলবেন যে এটা ছোট্ট ব্যাপার না, বাহ্য তো ছোট্ট হলো পরিণামের দিক থেকে এটাও বিপজ্জনক, এটা এখনই রোধ করো এটা সংশোধন করো। তো প্রতিটি দিনই প্রতিষ্ঠান এক একটা দিনের একটা বড় ঘাঁটি। হ্যাঁ, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, হে রসুল, আপনার জিম্মাদারি হলো যে কামেল মুকাম্মল দিন আপনার নিকট আমি নাজিল করলাম, সেটা আপনি লোকদের কাছে পৌঁছাবেন। এজন্য একজন মানুষ দুইটা কথা জানে, দুইটা কথা পৌঁছালো, এটারও সে স্বভাব পাবে, আরো সরে বসে এটার থেকে এই কাছে বসো না। আরেকজনের দশটা কথা জানে, দশটা কথা পৌঁছে দিল তো সেটার সব সে পাবে, কিন্তু দশটা কথা পৌঁছানোর দ্বারা এই তিরিশ পারা কোরআনের মধ্যে যত এলম আছে সেটার কি হেফাজত হবে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের শিক্ষা দীক্ষার আলোকে যে বিশাল বড় হাদিস ভান্ডার গড়ে উঠছে, হাদিস ভান্ডারের ভিতরে লক্ষ লক্ষ দিনী কথা আছে, দিনের ধারা আছে, দিনের উসুল আছে, দিনের আকাম মাসায়েল আছে, দিনের হেদায়েত আছে। একটা মানুষ দশটা পনেরোটা কথা জানে, দশটা পনেরোটা কথা জানার দ্বারা সেটা যদি প্রচার করলো, এই দশটা পনেরোটা কথার সব তো সে পাবে ইনশাল্লাহ, কিন্তু এই হাদিসের ভান্ডার যে লাখ লাখ কোটি কোটি মাসায়েল বা হেদায়েতের বাণী আছে, আলো আছে, সেটা কি পৌঁছানো হবে? সেটা কিভাবে পৌঁছবে? সেটা রব্বুল আলামিন জিম্মাদারি দিয়েছেন উলামায়ে দ্বীনকে। এজন্য উলামায়ে দ্বীনের জিম্মাদারি বড়ই ভারী, অনেক ভারী। হ্যাঁ, এজন্য হাকিম উল উম্মত পৌঁছাতে জুবিল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেন, মাদ্রাসার যারা আলেম উলামা তাদের জিম্মাদারি এই না যে মাদ্রাসার চৌহদ্দির মধ্যেই কেবল দিন শিক্ষা দিবেন, বড় সাধারণ মুসলমানদের মধ্যেও দিন পৌঁছানোর চেষ্টা ফিকির তাদের মধ্যে থাকা চাই। কারণ নবী একটা সীমাবদ্ধ জায়গার মধ্যে লোকদেরকে দিন শিক্ষা দিতেন না, দূর দূর পর্যন্ত আল্লাহর বান্দাদের নিকট দিন পৌঁছে সেই ফিকির ও নবী করতেন। আল্লাহ তাআলা সেই বুঝ সেই সমজ আমাদেরকে দান করেন। ইলমে দিন যখন মানুষের মধ্যে আসে তো নূরই নূর আসে, কারণ পবিত্র কোরআন রব্বুল আলামিন বলছেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবীন, তোমাদের নিকট আসমান থেকে নূর আর নূর আসলো, কিতাবুম মুবীন সুস্পষ্ট আলোক দীপ্ত কিতাব কোরআন শরীফ আসলো। এই নূর মানে দুই অর্থ, মুফাসসিরিন কিরাম নূর বলতে বলছেন, কেউ বলছেন নূর মানে আল্লাহর কোরআন, তো একবার বললেন কিতাব আর একবার বললেন নূর, এটা হাতে তাফসিরি, তোমাদের নিকট নূরই নূর আসছে, নূর আর নূর, নূর আর নূর, নূরের অকুল অসীম ভান্ডার আসছে, আর সেটা হচ্ছে পবিত্র কিতাব কোরআন শরীফ। আর যদি নূরের অর্থ হয় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মহান সত্তা, তার অর্থ হল যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যা বলবেন যা করবেন হ্যাঁ প্রত্যেকটা নূরই নূর, তার কাউল নূর, তার ফেল নূর, তার আউল নূর, তার কথা নূর, তার কর্ম নূর, তার আখলাক নূর, চরিত্র নূর, তার দৃষ্টি নূর, তার দোয়া নূর, তার পুরো জীবনটাই নূর আর নূর। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, কোরআন নূর, এতে প্রমাণিত হয় যে এলম পুরাটা নূরই নূর। এজন্যই আমাদের বুজুর্গানে দিন বলছেন ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ও নূরুল্লাহ লা ইউতা লিআস, ইলম দিন পুরাটা নূরই নূর, গুনাহের অন্ধকারে গুনাহের লানতে আক্রান্ত কোন আত্মায় ইলমের নূর আসে না, কারণ আলো আর অন্ধকার দুইটা একত্রিত হইতে পারে না, যেখানে অন্ধকার সেখানে আলো নাই, যেখানে আলো সেখানে অন্ধকার নাই, ইলম নূর, তো যেখানে গুনাহ সেখানে অন্ধকার, তো গুনাহওয়ালার ভিতরে এলম আসতে পারে না। এজন্য আলেমে দিন এবং তালবে ইলমের জন্য জরুরি যে গুনাহ থেকে বাঁচার ফিকির করা, নজর হেফাজত করা, গীবত থেকে বাঁচা, মিথ্যা থেকে বাঁচা, ধোকা থেকে বাঁচা, মোবাইলের মধ্যে আজেবাজে কিছু রাখা যেটা গুনার জিনিস তার থেকে বাঁচা, টেলিভিশনে ভিসিআরে গিয়া ইন্টারনেটে গিয়া নানান হারাম কাজে লিপ্ত হয়ে যাওয়া, সকল অন্যায় থেকে বাঁচা, দিন রাত 24 ঘন্টা গুনাহ থেকে বাঁচতে হবে, তখন ভিতরে এলমের নূর আসবে। আর এলমের নূর যখন আসে কাতরা এক সাগরে পরিণত হয়ে যায়, এলমের নূর যখন আসে এতটা এলমে বরকত হয় এক ফোঁটা এক সাগরে পরিণত হয়ে যায়, যেটাকে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ এইভাবে বলছেন, কাতরায়ে দানিশকে বখশি দিজে পেশ, মুত্তাসির গর্দা মদরিয়া হায় খেস। হে আল্লাহ, এলমের জ্ঞানের যে একটা ফোঁটা আপনি আমাকে দান করছেন, আপনার সীমাহীন অকুল জ্ঞান সাগরের সঙ্গে এটাকে মিলিয়ে দেন, যাতে আমাদের আমার এক বিন্দু এক ফোঁটা সাগর সাগরে পরিণত হয়ে যেতে পারে, অকুল সাগরে পরিণত হয়ে যেতে পারে। এজন্য যারা সহি অর্থে ইলমে দ্বীন শিখে, তাকওয়া বলা জিন্দিগি নিয়ে ইলমে দ্বীন শিখে, তো তাদের ইলমে আল্লাহ পাক বরকত দান করেন। আর যে গুনাহ বলা জিন্দগি থাকে, তো তার ইলমে কোনো বরকত থাকে না, নূর থাকে না। আমরা কি নূর বলা ইলম চাই না অন্ধকার বলা ইলম চাই? যে গুনা সহকার যে ইলম শিখে সে আলেম না, সে পণ্ডিত। কি কথা বুঝেন নেই? গুনা সহকার যে ইলম শিখে সে আলেম হয়, সে কি হয়? সে ইসলামী পণ্ডিত, ইসলামী শাস্ত্রের শিক্ষিত ব্যক্তি, এক কোয়ালিফাইড ব্যক্তি, যে ইসলামী শাস্ত্রের এক পণ্ডিত। আর যখন ইলমে দ্বীন শিখে সঙ্গে নূরওয়ালা আমলও করে, তাকওয়ার জিন্দগিও বানায়, সুন্নত মোতাবেক জিন্দগিও বানায়, তখন সে আলেম দ্বীন হয়, না আবে রসুল হয়, ওরি আল্লাহ হয়। কি কথা বুঝুন নেই ভাই? হ্যাঁ, এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিস ফিহি ইলমান, যে ব্যক্তি আসমানি ইলম অর্জনের জন্য চলে, হ্যাঁ না, তো সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এই ইলম যদি আসমানি ইলমই হয়, এই ইলম তাকে কেবলই জান্নাতের দিকে টানতেই থাকবে, জান্নাতের পথে নিতেই থাকবে। সাহালাল্লাহু লাহু বিহি, এই ইলমের বরকতে, ইলমের উসিলাতে আল্লাহ পাক তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করতে থাকবেন। বোঝা গেল, ইলম যদি সঠিক অর্থে অর্জন হয়, সে কেবল জান্নাতি আমলেই মশগুল থাকে। কিন্তু আমরা যারা ইলমে দিন পড়ি, দিনে কিতাব পড়ি, আমরা কেবল জান্নাতি আমলই করি, আমাদের দ্বারা কি কুদৃষ্টির গুণা কখনো হয় না? আমাদের দ্বারা গীবত কখনো হয় না? আমাদের দ্বারা মিথ্যা সংগঠিত কখনো হয় না? আমাদের দ্বারা কখনো খেয়ানত হয় না? কারো উপর জুলুম হয় না? কারো হক নষ্ট হয় না? আমরা ইলমে দিন শিখি, মাদ্রাসার ছাত্র শিক্ষক, আমাদের বাড়িতে সরি পর্দার খেলাফ কিছু হয় না? খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, ভাবির সঙ্গে পর্দার খেলাফ হয় না? আমরা কি শরীয়তের বিরোধী, শরীয়ত বিরুদ্ধ যে সকল আচার অনুষ্ঠান, এগুলোতে আমাদের অংশগ্রহণ করা কি কখনো হয় না? যদি এগুলো না হয়, তাহলে এই লোক তাকওয়াওয়ালা, তার এলেন নূরওয়ালা, নিঃসন্দেহে সে আলেমে দ্বীন নাই বলছিল। আর যদি এই পাপাচারের মধ্যে কোনো একটারও অভ্যাস থেকে থাকে, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলেন, একটা মাত্র গুনার অভ্যাস যার মধ্যে আছে, কোশ্চেন কেন, সে ওলি আল্লাহ না। আর কেয়ামতের ময়দানে এক নম্বরই ক্ষমা পায়া জান্নাতে পৌঁছবে যারা, তারা আউলিয়ায়ে কেরাম। আর যদি গুনা থাকে আর আল্লাহ মাফ করে দেন, সেও জান্নাতে যাবে। গুনা আছে কিন্তু আল্লাহ তাআলা মাফ করলেন না, তাহলে শাস্তি ছাড়া জান্নাতে যাওয়ার কোন উপায় নাই। তা আমরা কি শাস্তি খাওয়ার পরে জান্নাতে যাইতে চাই, নাকি পয়লা নম্বরই জান্নাতে যাইতে চাই? পয়লা নম্বরে জান্নাতে যাওয়ার তরিকা একটাই, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। আর আল্লাহর ওলি হওয়ার জন্য তরিকা হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, দুইটা কাজ করলে মানুষ ওলি আল্লাহ হয়, ঈমান এবং তাকওয়া। মুমিন হলো, তারপরে মুত্তাকি হলো। যে মুমিন মুত্তাকি হয়ে যায়, সেই ওলি আল্লাহ হয়ে যায়। কি কথা বুঝুন নাই? আর মুত্তাকি হওয়ার তরিকা কি? মানুষে বলে পরহেজগার। লোকেরা পরহেজগার মনে করে কাকে? যিনি পাগড়ি সবসময় মাথায় রাখেন, সবসময় মেসওয়াক পকেটে রাখেন, যিনি এসাক বেশি পড়েন, আওয়াবিন বেশি পড়েন, তাহাজ্জুদ ছাড়েন না, এইরকম লোকদেরকে মানুষ পরহেজগার মনে করে, মুত্তাকি মনে করে। কিন্তু শরীয়তের পরিভাষায় এটা এবাদত বটে, আমল বটে, সওয়াবের কাজ বটে, কিন্তু মুত্তাকি হওয়ার জন্য জরুরি প্রথম কাজ হলো ফরজ ওয়াজিব না ছুটে, এটা বিনা কারণে না ছাড়ে, আর গুনার কাজ না করে। কি কথা বুঝলেন? যদি ফরজ ওয়াজিব তার অটুট আছে আর গুনার কাজ করে না, সে মুত্তাকি, নিঃসন্দেহে সে ওলি আল্লাহ। এরপরে যদি সে এসরাক পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, পাগড়ি পরে, সুরমা লাগায়, খুশবু লাগায়, আরো বিভিন্ন সুন্নতের আমল করে, প্রতিটি সুন্নতের আমলের দ্বারা, মুস্তাহাব আমলের দ্বারা, নফল আমলের দ্বারা নূর বাড়তে থাকবে, আল্লাহর নৈকট্য বাড়তে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, ওয়াইন্নাল আবদা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল হাত্তা আহবাবতুহু। বান্দা যখন নফল আমল করতে থাকে ফরজ আদায়ের পরে, তো এই ফরজের পরে নফল আদায়ের কারণে বান্দা আমার নিকটবর্তী হইতে থাকে, বেশি নৈকট্যের অধিকারী হইতে থাকে, এমনকি সে আমার বিশেষ প্রিয় পাত্র হয়ে যায়। আহবাবতুহুর তর্জমা কি? আমি তাকে আমার খাস মাহবুব বানায় আনি। এই সিয়াক ও সাবাক হাদিস কোরআনের তর্জমা, অনুবাদ এবং ব্যাখ্যা করতে হলে কোরআন হাদিস সম্পর্কে ব্যাপক জ্ঞান থাকতে হয়, আর না হলে শাব্দিক অনুবাদের দ্বারা কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা, সম্যক জ্ঞান লাভ করা মুশকিল হয়, দুষ্কর হয়। কি কথা বুঝেন নাই? কেন এখানে আমি তর্জমা করলাম? কারণ কোরআন শরীফ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, যারা লাখ কোটি গুনাহ করলো তওবা করলে আল্লাহ বলেন তারাও আমার মাহবুব, তাদের কেউ আমি মহব্বত করি। এখানে রব্বুল আলামিন বলতেছেন হাদিসে কুদসিতে, ফরজ আদায়ের পর, ফরজ আদায় মানে যে গুনাহ ত্যাগ করে তাহলে তো ফরজ আদায় করলো, ফরজ আমলগুলোও করে, ফরজ ইবাদতও করে, সব গুনাহ থেকেও বাঁচে। এইভাবে সব ফরজ আদায়ের পর যখন নফল আমল করে আমি তাকে মহব্বত করি, বাজি করতো আমি তাকে মহব্বত করি, ওই লোক সুদ ছাড়লো, মদ ছাড়লো, হ্যাঁ, তা আল্লাহ পাক বলেন আমি তোমাকে মহব্বত করি। আর এই লোক এতদিন পর্যন্ত 30 বছর, 50 বছর, 70 বছর পর্যন্ত আল্লাহর ফরজ আকাব বাদ দেয়নি, সেগুলো সব করছে, তার সঙ্গে নফল আমল করে, আল্লাহ বলেন আমি তাকে মহব্বত করি। দুই মহব্বত সমান, বোঝা গেল? তওবাকারীর জন্য মহব্বত মানে যে তওবা করার পরে আল্লাহ মাহবুব বান্দাদের কাতারে তাকে স্থান দেন, আর যে এতদিন যাবৎ যে সব গুনাহ থেকে দূরে ছিল তারপর নফল আমলও করে, আল্লাহ পাক বিশিষ্ট বান্দাদের কাতারে তাকে স্থান দেন। আল্লাহ মহব্বত গুনাহগার কেও করেন, তওবা করলে তাকেও মহব্বত করেন, এরপরে ইবাদত করলে তাকেও মহব্বত করেন, ওলি আল্লাহকেও মহব্বত করেন, আবার তাবিঈনদেরকেও মহব্বত করেন, তাবে তাবিঈনকে মহব্বত করেন, সাহাবীদেরকেও মহব্বত করেন, নবীদেরকেও মহব্বত করেন। সব মহব্বত কি বরাবর? সব মহব্বত কি বরাবর? জামাইকেও মহব্বত করে, জামার ছোট ভাইকেও মহব্বত করে, জামার আব্বা আম্মাকেও মহব্বত করে, জামার খালাতো ভাইকেও মহব্বত করে, জামার বন্ধু বান্ধবকেও মহব্বত করে। সব মহব্বত কি বরাবর? কিছু ব্যাসম আছে না? আমার প্রিয় বন্ধুরা, মহব্বতে মহব্বতে পার্থক্য হয়। যাই হোক, এটা প্রসঙ্গ করে আহবাব তুহুর তর্জমা করতে গিয়া এই প্রসঙ্গটা আসলো, হাত্তা আহবাব তুহুর। আল্লাহ পাক বলেন আমার বন্দা ফরজ আমলগুলোর পরে, গুনাহ থেকে বাঁচার পরে যখন নফল আমলও করে, আমার আরো বেশি রহমতের দৃষ্টি কাড়ে এবং আমার বিশেষ মহব্বতের পাত্র সে হয়ে যায়, আমার বিশেষ প্রিয় পাত্র সে হয়ে যায়, তখন ফাকুন্তু, এই আহবাবতু, এই মহব্বতে খাসার নতিজা এটা। আল্লাহ পাকের বিশেষ মহব্বতের পাত্র যখন বান্দা হয়, ফাকুন্তু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তখন ওর কান তাই শুনে যা আমার পছন্দের জিনিস, যেটা নূর ওয়ালা কথা সেটাই শুনে, সেটাই মানে, সেটাই গ্রহণ করে। ও বসরা হল্লাদি ইউবসিরু বিহি, এখানে ইয়াবসিরু পড়া ভুল হবে, হ্যাঁ না, ইয়াবসিরু বললে বা দিয়া তো খালি তা দিয়ে হবে, ইয়াবসিরু বিহি ফের বহুল বিহি কোথায়? কি কথা বুঝেন নাই? বসরা হল্লাদি ইউবসিরু বিহি, এখানে বা আলার অর্থে, এবং আমি ওই বান্দার চোখ হয়ে যাই, মানে ওর চোখ শুধু তাই দেখে যা আমি পছন্দ করি। ও ইয়াদা হুল্লাতি ইয়াবসিরু বিহা এই বান্দা আপাদমস্তক সর্বঅঙ্গ দ্বারা কেবল আমার সন্তুষ্টির আমলই করার তৌফিক প্রাপ্ত হইতেই থাকে। তৌফিক প্রাপ্ত হইতেই থাকে। আমাতন হাস্তি কাবিদ আমি যা উঠি হর মনে মোসে মেরে উসনে পুকারা মুঝকো, তো সর্বঙ্গ আল্লাহ পাকের সন্তুষ্টির আমলে তখন মশগুল থাকে, আল্লাহ পাকের বিশেষ রহমত যখন বান্দার দিকে মুতাওয়াজ্জে হয়। এজন্য মানুষ যে নেক আমল করে নিজের গায়ের জোরে না, আল্লাহ পাকের রহমতের বলে, আল্লাহ পাকের রহমতের বলে। হ্যাঁ, মহাব্বত দুন আলমে এই যাকার পুকার আই জিসে কত ইয়ার মে চাহা উসি কো ইয়াদ ইয়ার আই, আল্লাহ যাকে নিজের মহব্বতের পথে টানেন সেই আল্লাহর মহব্বতের রাস্তায় হেদায়তের রাস্তায় জান্নাতের রাস্তায় হাঁটবার তৌফিক লাভ করে। এজন্য কোন আমলের তৌফিক হলে, নামাজের তৌফিক হলে, জিকিরের তৌফিক হলে, তেলাওয়াতের তৌফিক হলে, দিনের আমলের তৌফিক হলে, লোকদেরকে দিনের পথে ডাকবার তৌফিক হলে গর্ব করতে নাই, অহংকারে আক্রান্ত হইতে নাই, বরং আরো শুকর গুজারি করা চাই। তা আল্লাহ পাক আমার নিকট ঠেকেন নাই, আল্লাহ আমার নিকট মোহতাজ না, আল্লাহর দিন আমার নিকট মোহতাজ না। আল্লাহ পাক যে কোনো বান্দাকে ঈমান দিয়া দিনের খেদমত তার দ্বারা নিতে পারেন। আল্লাহ পাক দোয়া করছেন যে আমার মতো নালায়েককে দিনের কাজে ইস্তেমাল হওয়ার তৌফিক দিয়েছেন, এটা আমার প্রতি আমার মতো নালায়েকের প্রতি আল্লাহ পাকের মেহরবানি, আল্লাহ পাকের দয়া, এটা ক্ষমা সুন্দর দৃষ্টি। দিনের কাজ করতেন ইব্রাহিম আলাইহিস সালাম, দিনের কাজ করতেন হযরত ইসমাইল আলাইহিস সালাম, দিনের কাজ করতেন নূহ আলাইহিস সালাম, আল্লাহ পাকের আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দিনের কাজ করতেন, সেরকম দিনের ইলম ছিল, আমল ছিল, আখলাক ছিল, বুঝ ছিল, দিনের সবগুলো সীমা তারা বুঝতেও পারতেন। সেই ইলম আমার নাই, সেই আখলাক আমার নাই, সেই জ্ঞান আমার নাই, সেই বুঝ আমার নাই, শরীয়তের সব সীমা রাখা বুঝার মতো ইলম আমার নাই, আমি কি দিনের কাজ করব, আমি তো নিজেই নষ্ট, আমি নিজে অধপতন অধপতিত, আমি নিজেই দান বা বুঝি না, আমি নিজেই কোনো অন্ধকার থেকে পরিপূর্ণভাবে মুক্ত হইতে পারি নাই, এরপরও আমার দ্বারা যা কিছু দিনের আমল বা দিনের কাজ হচ্ছে এটা সিরেপ আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহরবানি। আর যখন বন্দা এভাবে লজ্জিত হয়, অনুতপ্ত হয়, মাথা নিচু করে, মাথা নত করে, আর যা কিছু আমল হলো নিজে করতে পারি নাই, আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ নিজ দয়া করাইছেন, এটা মনে করে আর শুকর গুজার হয়, আল্লাহ পাক নেয়ামত আরো বাড়ায় দেন। আর যদি মনে করে যে আমি করছি, আমি এটা করছি, আমি সেটা করছি, আমি মসজিদ দিছি, মাদ্রাসা দিছি, হাজার হাজার লোককে হেদায়তের পথে ডাকছি, নামাজি বানাইছি, দিনদার বানাইছি, হজে নিয়ে গেছি, হ্যাঁ আলেম বানাইছি, হাফেজ বানাইছি, কারি বানাইছি, এগুলো যখন মনে করে যে আমি করছি, তা আল্লাহ পাক তখন বলেন যে করলাম আমি, আর তুই বলিস যে তুই করছিস। হ্যাঁ, হাদিসে কুদসিতে আছে যে আল কিবরিয়া ও রিদাই ওয়াল আজমতু ইজারি ফামান না জানি ওয়াহিদাতান মিনহুমা খাযাবতুহু ফিন্নার, যে অহংকার এবং বড়ত্ব এটা একমাত্র আমার ব্যাপার, আমার সম্পদ, কেউ যদি বলে আমি বড় এবং নিজেকে অন্যের তুলনায় বড় মনে করে, আল্লাহ পাক বলেন আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করবো, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আমার ভাইরা, এজন্য শুকর গুজারি এটা হলো জাহান্নাম থেকে মুক্তির রাস্তা, অহংকার দাম্ভিকতা এটা হলো জাহান্নামের রাস্তা, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। তো ভাইরা, ইলমে দ্বীনের এই রাস্তায় নিজেকে তাকওয়াওয়ালা বানানো চাই, সুন্নত মোতাবেক জিন্দগিওয়ালা বানানো চাই। আজকে সুন্নতের আমলেরও আমাদের এহতেমাম নেই। সুন্নত কাকে বলে? আমরা দুই চার পাঁচটা সুন্নত মুখস্থ জানি, বাস এর উপরে, কিন্তু সুন্নত আমার থেকে না ছুটে যখন যে কাজ করি, যে আমল করি, এখানে সুন্নত তরিকা কি এটা খেয়াল রাখা, এটা আমাদের হয় কম। নামাজে দাঁড়াইলাম, দুই পা কেবলার দিকে থাকবে সোজা পায়ের পাতা, এবং পায়ের আঙ্গুলগুলো সোজা কেবলার দিকে থাকবে নামাজে দাঁড়ানোর পরে, এই জিনিসটার ফিকির এবং খেয়াল আমাদের সকলের থাকে না। কি কথা বুঝলেন? অনুরূপভাবে আত-তাহিয়াতের সময় হাতের আঙ্গুলগুলো হাঁটুর উপরে, হাঁটুর শেষ প্রান্তে আঙ্গুলের মাথা থাকবে, আঙ্গুলের মাথাগুলো সোজা কেবলার দিকে থাকবে, আঙ্গুলের মাথাগুলো এই হাঁটুর নিচের দিকে পড়ে থাকবে না, বাজ হয়ে থাকবে না, বাঁকায় যাবে না, সোজা থাকবে, এরকম সোজা হাঁটুর উপরে সোজা কেবলার দিকে থাকবে। কিন্তু আমরা হাঁটুর একদম শেষ প্রান্তে নিয়ে নিচের দিকে ঝুঁকিয়ে দিই, এটা সুন্নত তো ছুটলো। একটা সুন্নত হাজার লাখ কোটি এই চাঁদ সুরুজ থেকে বেশি দাম। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি, এক একটা সুন্নত আমার সুন্নত। আর চাঁদ সুরুজ কি রাসূলুল্লাহর? চাঁদ সুরুজ সব মাখলুকের, কি কথা বুঝেন নাই? চাঁদ সুরুজ কি একলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য? চাঁদ সুরুজের আলো আবু বকর সিদ্দিকেরও ভাগে, নমরুদেরও ভাগে। চাঁদ সুরুজের আলো হযরত উমরের ভাগে, আবু লাহাব আবু জাহালেরও ভাগে। চাঁদ সুরুজ সকলের জন্য, কিন্তু নূর সুন্নত এটা খালেস নবী রাসূলদের হিস্সা, আউলিয়াদের হিস্সা, আল্লাহর প্রিয় বান্দাদের হিস্সা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এটা আমার সুন্নত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক একটা সুন্নত কত দামি। হ্যাঁ, যেই সুন্নতকে মজবুত ভাবে ধরবে, এই সুন্নত তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বলতেন, নকশে কদম নবী কে হ্যায় জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যায় সুন্নত কে রাস্তে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায়, আল্লাহ পর্যন্ত পৌঁছায়। আল্লাহ পাক আমাদেরকে সুন্নতের আমলের তৌফিক দান করে। এখানে যদি এখন আমি শুরু করাই কাতার দিয়া, দেখি ভাই তোমাদের নখ কাটছো কিনা। আজকে যদি পরীক্ষা করা হয় না, দেখবেন যে অধিকাংশ লোক বাইর হবে এরকম যে যারা নখ কাটে না, নখ বড় বড়, হাতের নখ বড় বড়, পায়ের নখ বড় বড়। আপনারা পরীক্ষা করে দেখেন, গতকাল জুমা গেল, শনিবার দিন দেখতে পাবেন যে অনেক মুসল্লি ভাই যে রীতিমতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজও পড়ে, শনিবারে তার নখ হাতে পায়ের নখ বড় বড়। কেন? জুমার দিনে নখ কাটা কি সুন্নত না? মূল ছোট করা সুন্নত না? কিন্তু আমরা সেটা করলাম না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যদি মহব্বত করি, তো তার সুন্নতের আমলের দ্বারা সেই মহব্বতটাকে বাস্তবে প্রমাণ করতে হবে না আমাদের। হ্যাঁ, সুন্নতের মামলায় বড় গাফেল। এবং এটা তালেবে ইলমদের মধ্যে এই বিমারি আজকে ব্যাপক। তালেবে ইলমদের অনেকেই মুজ ছোট ছোট রাখে না, মুজ বড় রাখাকে মনে করে গর্বের জিনিস। মুজ বড় বড় থাকলে এটা গর্বের কি হলো? একজনের মুজ বড় হয়ে গেলে সে কি চৌধুরীসা হয়ে যায়? মুজ বড় হয়ে গেলে কি সে প্রধানমন্ত্রী হয়ে যায়? মুজ বড় হয়ে গেলে সে কি নায়েব রাসূল হয়ে যায়? মুজ বড় রাখার কি ফায়দা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট ইরানের দুইজন দূত, পারস্যের দুইজন দূত যখন গেল, তো তাদের মুজ বড় বড়, দাড়ি একদম মুন্ডানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কষ্ট পাইলেন, চেহারা অন্যদিকে ফিরে নিয়ে গেলেন এবং বললেন, মান আমারাকুমা বিহাজা, কে তোমাদেরকে এই কাণ্ড করতে বলছিল যে মুজ বড় বড়, দাড়ি একদম মুন্ডানো? তখন তারা বলল, আমার না বিহাদা রব্বুনা কিসরা, আমাদের পারস্যের রব আমাদেরকে বলছেন এই কাজটা করতে। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাকিন আমারানি রব্বি বেফা লিহিয়াতি ও কাসসে সারিবি। কিন্তু আমার রব, তোমরা পারস্যের রবকে নিয়ে ব্যস্ত, আমার রব আমাকে নির্দেশ করছেন মুজ ছোট করো, দাড়ি বাড়াও। শুনতেছেন ভাইরা? তো এই এই বিষয়টা আমরা খেয়াল তো করা উচিত যে মুজ ছোট রাখি, দাড়ি বড় করি, ডান দিক থেকে এক মুঠ, এক মুঠের বাইরের থেকে কাটি, বাম দিক থেকে এক মুঠ নিজের হাতের আর বাইরের থেকে কাটি, তুতনির নিচে ধরলাম এক মুঠ তার বাইরের থেকে কাটি। সাহাবি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুঠের বেশি হলে তখন কাটতেন। এই জন্য ফুকাহা কেরাম বলেন, এক মুঠের বেশি হলে তখন কাটা, কিন্তু এক মুঠের কম থাকতে কাটা জায়েজ নাই, এটা হারাম। চার মজাবের কোন মজাবে দাড়ি কেটে ছোট করা জায়েজ নেই। অনেকে মনে করে যে দাড়ি কোন রকম একটুখানি ছোট ছোট রাখলেই হলো, এই ছোট ছোট রাখলেই হলো, এই কথার পক্ষে কোরআনের কোন আয়াত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনো একটা হাদিসও কি আছে? তা আমাদের তো মডেল নমুনা সাহাবায়ে কিরাম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নমুনা। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম আমাদের নমুনা, মানা আলাইহি আসহাবি, আমি যে তরিকার উপরে নমুনার উপরে, আমার সাহাবায়ে কেরাম যে আমলের নমুনার উপরে আছেন, এটা দিন, তোমরা সেটা গ্রহণ করবে, এটা হক রাস্তা, এটা হেদায়েতের রাস্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এজন্যই ফুকাহা উম্মত মসলা বলছেন যে এক মুঠ দাড়ি কাটে এক মুঠের থেকে ছোট বানানো এটা জায়েজ নেই। হ্যাঁ, এক মুঠের পরে ছোট করে ঠিক আছে, কারণ লম্বা করবেন কতটুকু, লম্বা করারও তো একটা সীমা থাকা চাই, কারণ বিধর্মীরা লম্বা করে, হিন্দুরাও অনেকে দাড়ি এত লম্বা করে যে নাভি পর্যন্ত লম্বা, শিখরাও দাড়ি লম্বা করে, শিখরাও দাড়ি লম্বা করে, বিভিন্ন ইসরায়েলিদের ইহুদিরাও দাড়ি লম্বা করে। তো দাড়ি তাদের দাদের দাড়ি ছোট করারও কোনো ঠিকানা নাই, লম্বা করারও ঠিকানা নাই, ঠিকানা কি যে পর্যন্ত মন চায় লম্বা করতেই থাকে। কিন্তু ইসলামে সব কাজের একটা সুন্নত তরিকা আছে, আর সেই সুন্নত তরিকাটা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার বাণী বা আমল দ্বারা প্রমাণিত হয়, অথবা সাহাবায়ে কেরামের কথা দ্বারা, ফতোয়া দ্বারা বা আমল দ্বারা সেটা প্রমাণিত হয়। তো সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত যে দাড়ির শেষ সীমা হলো এক মুঠ, এক মুঠের পরে যদি আরো লম্বা করে নাভি পর্যন্ত বাড়াইতে যায় তো বিধর্মীদের সঙ্গে তাসাব্বুহ হয়, আর মান তাসাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহু, যে বিজাতি অনুকরণ করে সে বিজাতীয় অনুকরণের দণ্ডে দণ্ডিত হবে। তা আমরা তো বিজাতি অনুকরণ করবো না। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন যারা জালেম, যারা শরীয়তের সীমা অতিক্রমকারী, তোমরা তাদের দিকে ঝুঁকবে না, তাদের দিকে ঝুঁকাও নিষেধ। তো তাদের কর্মে লিপ্ত হওয়া কিভাবে সহি, কোন ক্রমে সহি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এজন্য দাড়ি রাখা এবং দাড়ি এক মুঠ পরিমাণ রাখা, এক মুঠের কম করা এটা ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। এই এক মুঠ যে রাখা চাই এর পক্ষে আমি আরো দুইটা কথা বলবো। যারা বলেন যে দাড়ি খালি একটুখানি রাখলে হয়, ওই ভাইদের ভুলটা যাতে ভাঙবে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে খেলাল করতেন, কথা বুঝছেন আপনারা, আঙ্গুলে খেলাল করতেন। আঙ্গুলে খেলাল করতে, আঙ্গুল লম্বা না হলে খেলাল কোন দিক দিয়ে করে, কারণ আঙ্গুলের ফাঁকের মধ্যে আঙ্গুল ঢুকে টান দিলে তখন এটাকে খেলাল বলে, কারণ ফাঁকাই নেই, আঙ্গুল ঢুকানোর জায়গাই নেই, তো এটা খেলাল কেমনি করবে, আঙ্গুলই ছোড়া এতটুকু, এটার মধ্যে খেলাল করার জায়গা আছে, খেলালই করা যায় না, কি কথা বুঝেন নাই। তা আঙ্গুল খেলাল করে হাতে পায়ের উজুর সময়, হাত ধোয়ার পরে, পা ধোয়ার পরে, তখন হাত ধোয়ার পরে হাতের আঙ্গুল খেলাল করা, পা ধোয়ার পরে পায়ের আঙ্গুল খেলাল করা, এটা সুন্নত না, সুন্নতে মুআক্কাদা, কি কথা বুঝুন না, এটা করতেই হবে, ছাড়া যাবে না। অনুরূপ ভাবে দাড়ি খেলাল করাও সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাড়িও খেলাল করতেন। দাড়ি খেলাল, দাড়ি হলো আধা ইঞ্চি বা এক ইঞ্চি, এটা আঙ্গুল ঢুকে খেলাল করবে কেমনে, খেলাল করার কোনো উপায় আছে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রত্যেক উজুর মধ্যে দাড়ি খেলাল করতে বললেন, এ দাড়ি খেলালের সুন্নতটা আদায় হবে কিভাবে যদি না দাড়ি লম্বা হয়, কি কথা বুঝেন নাই। এজন্য এই এক মুঠ দাড়ি হলে তখনই খেলাল করা সম্ভব হয়, আরামসে খেলাল করা সম্ভব হয়। আরেকটা মশলা বলি, আরো ক্লিয়ার হবে যে এক মুঠ রাখা যে জরুরি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করার পর দাড়ি সহ যখন উজু করেন, তো দাড়ির জন্য উজুর তরিকা হলো দাড়ি যদি হালকা পাতলা হয় তাহলে পানি দাড়ির ওই গোড়াতে চামড়া পর্যন্ত পৌঁছাইতে হবে, পানি পানিটা দাড়ির গোড়াতে চামড়া পর্যন্ত পৌঁছানো ফরজ। আর দাড়ি যদি ঘন হয় যে পানি ভিতরে পৌঁছাইতে কষ্ট হয়, তখন আর গোড়া পর্যন্ত পানি পৌঁছানো ফরজ না, বরং ওই উপরে পানি দিয়ে দিল, এই দাড়ির উপরে পানি গেলে হলো ভিতরে পৌঁছানো লাগবে না। কিন্তু তখন একটা সুন্নতের আমল আছে, সেটা কি, যে খেলাল যে করবে সেটার তরিকা কি খেলালের, সেটা হলো এই যে এক মুঠ এই এক কোষ পানি নিবে, নিয়ে এরকম করে দাড়ির নিচে দিয়া এইভাবে দাড়ির নিচের দিক থেকে আঙ্গুল দাড়ির ভিতরে ঢুকাবে, ঢুকে এরকম এইভাবে খেলাল করবে আর বলবে হা কাজা আমারানি রব্বি, এইভাবেই নির্দেশ করছেন আমার রব্বুল আলামিন, কি কথা বুঝেন নাই। এখানে লক্ষণীয় বিষয় কয়েকটা, একটা হলো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে খেলাল করা শিক্ষা দিয়েছেন, এক মুঠ না হলে এইভাবে খেলাল করবে কেমনে, ছোট্ট ছোট্ট দাড়ির ভিতরে আঙ্গুল ঢুকে এইভাবে খেলাল করা। তো এই খেলাল করা সুন্নত ছুটলো, আবার এই দোয়া পড়তে পারলো না। দোয়াটা এত গুরুত্বপূর্ণ, হা কাজা আমারনি রব্বি, এইভাবেই নির্দেশ করছেন করেছেন আমার রব্বুল আলামিন, আমার প্রতিপালক আমাকে নির্দেশ করছেন এইভাবে। এখন এখানে রসুল চলাচলের দোয়া থেকে স্পষ্ট হলো যে এইভাবে দাড়ি লম্বা রাখা এবং এইভাবে খেলাল করা নির্দেশ করছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিনের নির্দেশ হলো লম্বা করা দাড়ি এবং খেলালো করা, অথচ আমরা সেটা করলামই না। তো হেদায়েত কাকে বলে? আল্লাহ রসুলের কথা মানাকে হেদায়েত বলে না, তার বাইরে চলাকে হেদায়েত বলে। কি কথা বুঝেন না ভাইরা? আমরা ভাইরা অনেকেই নিজেরা মাথা দিয়ে চিন্তা করে ইসলাম তৈরি করি, গবেষণা করে ইসলাম তৈরি করি। আমাদের গবেষণা তো ইসলাম না, আমাদের বুদ্ধিজ্ঞান তো ইসলাম না, আমাদের রিসার্চ এটা ইসলাম না। ইসলাম তো হলো যে মা তাকুম রসুল ফখুজু ওমা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে দিন হলো এই, আমার রসুল যা যা দেন সেটা তোমরা নাও, সেটা গ্রহণ করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দেন সেটাকে আমাদের গ্রহণ করতে হবে। তিনি যে কথা বলেন, যে আমল বাতলান, এমনকি তিনি তো বলছেন আমার সাহাবীরা যে তরিকা বাতলান সেটাও আমারই তরিকা। কি কথা বুঝেন নাই? তো আমার ভাইরা এ ব্যাপারে আমরা খেয়াল করি। হ্যাঁ, অনেকে দাড়ি কাটে ছোট ছোট করে, এমনটা করা চায় না। কয়েকদিনের জিন্দগি, এখান থেকে চলেই তো যাবো, তো কি নিয়ে যাবো রব্বুল আলামিনের কাছে? হ্যাঁ, চেহারা কানে এরকম বানায় যায়, আল্লাহাক দেখলেই খুশি হয়ে যান যে ওর চেহারার তো আমার নবীর চেহারার সঙ্গে মিল আছে। পয়লা ডকুমেন্ট, পয়লা দলিল যে ওর চেহারার তো আমার প্রিয় নবীর চেহারার সঙ্গে মিল আছে। হ্যাঁ, তেরে মেহবুব ইয়া রব সাবাহাত লেকে আয়া হো, হাকিকত ইসকো তু কর দে সুরত লেকে আয়া হো। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে। তালবেলেম ভাইরা সকলে শুক্রবার দিন নখ কাটবা ইনশাআল্লাহ তাআলা, খেয়াল রাখবা ইনশাআল্লাহ। এই আমলের ব্যাপারে বড় ত্রুটি আজকে, নখ কাটো, যখনই নখ বড় হয়ে যায় নখ কাটো। নূরুল ইজা কিতাবে একটা মাসলা আছে, কারো হাতে পায়ের নখ যদি এতটা বড় হয় যার কারণে উজু উজু এবং ফরজ গোসলের মধ্যে যে পর্যন্ত ধোয়া ফরজ, নখ বড় হওয়ার কারণে ওই পর্যন্ত পানি পৌঁছল না, তাহলে তার উজু হবে না, ফরজ গোসলও আদায় হবে না। এই অবস্থায় যদি নামাজ পড়ে তার নামাজ কি হবে? তাহলে নখ কাটার ব্যাপারটা কি মামুলি না গুরুত্বপূর্ণ? আরেকটা ব্যাপার আছে, সেটা কি? যে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন বলাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে, আদম সন্তানকে, এই মানুষকে আমি সম্মানিত করেছি। তো মানুষের কর্তব্য যে সম্মানজনক অবস্থান রক্ষা করা, অর্থাৎ মানুষ যেই কারণে দেখতে পশুর মতো লাগে সেই কাজটা না করা। তো মানুষ পশুদের নখ কাটার কোনো দায়িত্ব নাই, কুকুরের জন্য নখ কাটার কোনো দায়িত্ব আছে, বিড়ালের নখ কাটার কোনো দায়িত্ব আছে, শিয়ালের নখ কাটার কোনো দায়িত্ব আছে। কি কথা বুঝুন না? তো ওদের নখ বড় হইতে থাকে, ওদের নখ কাটার কোনো জিম্মাদারি নাই। এই পশু আর মানুষের মধ্যে পার্থক্যের জন্য আল্লাহ পাক এই নিজাম করছেন রসুল সাল্লাল্লাহু আলাইহির মাধ্যমে, যে মানুষ যেন নখ কাটে যাতে ওদেরকে দেখতে পশুর মতো না লাগে। নখ দিচ্ছেন কেন? কি কথা বুঝেন নাই? দুনিয়ার জীবনটাই হলো আখেরাতের সম্বল জোগাড়ের জন্য। আল্লাহ পাক এক একটা পারপাস বানাইছেন, এক একটা বাহানা, এক একটা ক্ষেত্র বানাইছেন। হ্যাঁ, যে এইটা করলেই তোমার নেকি, এটা করলেই আখেরাতের সম্বল। এক একটা বিষয় মো ছোট করলা সুন্নতের আমল, তোমার এটা আখেরাতের নেকি। হ্যাঁ, তুমি দাঁড়িয়ে সুন্নত মোতাবে কাটলা, এটা আল্লাহ খুশি হয়ে গেছেন, বিপুল নেকি, এটা আখেরাতের সম্বল। নখ বড় হলো, নখ কাটলা, আখেরাতের সম্বল। আবার নখ বড় হলো, আবার কাটলা, নেকি, এটা আখেরাতের সম্বল। কি কথা বুঝেন নাই? কাফের মোর্শেকরা জুতা পরে, মোজা পরে, যা মন চায় একদিক থেকে আরম্ভ করে, কিন্তু মুসলমানদের জন্য আল্লাহ পাক এক সুন্দর তরিকা দিয়েছেন। এই তুমি জুতা পরবা, কুর্তা পরবা, পোশাক পরবা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক, এটা এতে আমি খুশি হব, তোমাকে আমি জান্নাতে মর্তবা দান করব, পুরস্কার দান করব। দেখলেন, সবাই যেই কাজটা দুনিয়াতে করে ওর ভিতরে আল্লাহ পাক একটা কথা নবীর সুন্নতের তরিকা একটা যোগ করে দিয়েছেন, যাতে এটা আখেরাতের নেকি হয়, সফল হয় এবং বান্দার মর্তবা আর পুরস্কারের উসিলা হয়। সেটা কি? যে কুর্তা পরবা আগে ডান হাতে, হ্যাঁ পায়জামা পরবা আগে ডান পায়ে, জুতা পরবা আগে ডান পায়ে, মসজিদে ঢুকবা আগে ডান পা দিয়া, উজু করবা আগে ডান দিক থেকে। কি কথা বুঝেন নাই? সব উত্তম কাজ, সুন্দর কাজ ডান দিক থেকে করা সুন্নত। আর যখন আবার কুর্তা খুলবা আগে বাম আস্তিন খোলো, জুতা খুলবা আগে বাম পায়েরটা খোলো, পায়জামা খুলবা আগে বাম পায়েরটা খোলো। হ্যাঁ, এভাবে লেট্রিনে যাবা, হ্যাঁ না টয়লেটে, আগে বাম পায়ে আগে ভিতরে বাম পা দেবো। হ্যাঁ, মসজিদ থেকে বাইর হবা তো মসজিদের থেকে দুনিয়া নিচু, হ্যাঁ না, এজন্য বাম পা বাইরে দিয়ে ফের মসজিদ থেকে বাইর হবে। যে কোনো নিচু কাজ এবং সেটা নিকৃষ্ট কাজ, সেটা বাম দিক থেকে শুরু করা, এটা সুন্নত তরিকা, এটা একটা আমল হলো। আর এক একটা সুন্নতে কমপক্ষে দশ নেকি, এক একটা সুন্নতে কমপক্ষে দশ নেকি। মহিউদ্দিন মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত তাহাবির খলিফা ছিলেন, বড় আলেমে দিন ছিলেন, তিনি বলতেন মুসলমানরা এই খেলায় খেলায় দুনিয়াটা আমরা শেষ করে দিলাম। আমরা তো অনেক উপার্জন করতে পারতাম, পরকাল সম্পদ, চা খাওয়ার পূর্বে পানি পানের পূর্বে বিসমিল্লাহ পড়া, খানা খাওয়ার পূর্বে বিসমিল্লাহ পড়া, আসলাম খাওয়া শুরু করলাম বিসমিল্লাহ পড়লাম না, কতগুলো নেকি ছুটল। পানি পান করলাম বিসমিল্লাহ পড়তাম, নেকি হইতো। পানি পান শেষ, খানা খাওয়া শেষ, আলহামদুলিল্লাহ পড়লাম, নেকি হলো, করলাম না কতগুলো নেকি থেকে বঞ্চিত হলাম। তিনি বলতেন বিশেষভাবে একটা কথা হচ্ছে, চা পান করার ক্ষেত্রে মানুষ তো বিসমিল্লাহ পড়েই না, চা কফি পান করে এমনি, ওখানে কি বিসমিল্লাহ পড়া উচিত না? পানীয় জিনিস পান করলে শুরুতে বিসমিল্লাহ পড়া চাই। আর পানির একটা সুন্নতের ব্যাপারে আমরা একদমই গাফেল, সেটা কি? পানি তিন নিঃশ্বাসে পান করা, এইভাবে যে এক নিঃশ্বাসে পান করবো যখন অল্প অল্প পরিমাণে, অনেকে ঢক 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 করে অনেকগুলো একসঙ্গে গিলতে থাকে পানি, এটা সুন্নত তরিকা না। সুন্নত তরিকা হলো পরিমাণে অল্প অল্প নিয়ে আস্তে আস্তে পান করতে থাকে, আস্তে আস্তে অল্প অল্প পানি টানতে থাকবে জিব্বা দিয়া আর পান করতে থাকবে। এক নিঃশ্বাসে যতটুকু হলো এবারে পাত্রটা সরাই দিয়া নিঃশ্বাস ফেললো, আবার পাত্রটা গ্লাসটা মুখে দিয়া আবার পান করলো, এক নিঃশ্বাসে যতটুকু পারলো আস্তে আস্তে ধীরে ধীরে আবার পাত্র সরাই দিল, আবার আরেক নিঃশ্বাসে পান করলো। তিন নিঃশ্বাসে পানি পান করা, তিন নিঃশ্বাসের ব্যাপারটা। আর একটা হচ্ছে পান করার পরিমাণ অল্প অল্প হয়, দুটো সুন্নত, কথা বুঝেন নাই? আর শুরুতে বিসমিল্লাহ পড়া, শেষে অন্তত আলহামদুলিল্লাহ পড়া, আর যদি পারা যায় আরো সুন্দর দোয়া আছে, একটা বড় আরো বড় দোয়া আছে, সেটা পুরাটা পড়া, আলহামদুলিল্লাহ ইল্লাযী সাকানা মা নাজবান ফুরাতান বিরহমতি ওয়ালাম ইয়াজআলহু মিন হুজাজান বিযুনুবিনা, তামাম প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে নিজ দয়ায় মিঠা পানি পান করাইলেন, আমার গুনার কারণে পানিটা আমার জন্য তিতা এবং পান করার অযোগ্য বানায় দেন নাই, কথা বুঝেন নাই? এ হলো পানি পান করার শেষে এই আলহামদুলিল্লাহ যেটা পড়া হয় সেটা। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের সাথে আমলের তৌফিক দেন, গুনাহমুক্ত জিন্দেগি দেন, সুন্নতের আমলের তৌফিক দেন। আর একটা জিনিস ভাইরা, অনেক লোক আছে দেখা যায় এলাকায় একটা দোকান থাকে, ওইখানে গিয়ে আড্ডা দেয়, ওখানে গিয়ে আড্ডা দেয়, আড্ডা দেয়, আমরা কথাবার্তা বলে মনে করে সময় কাটাই। ওই লোক দোকানদার হঠাৎ একটা টেলিভিশন নিয়ে আসছে, ওর ভিতরে গান হয়, বাদ্য হয়, নানা নাচে বাজে ঝামেলা হয়, যে লোকগুলো বসে থাকে নামাজি লোক, দিনদার লোক, প্রথম প্রথম মনে করে যে দেখবো না, হ্যাঁ এগুলি ভালো রেখে আনছিস কেন রে, আমরা এখানে আসি দুই একটা ঝামেলা বাদাইলি না, যাই হোক। শুরু শুরুতে কয়েকদিন দেখে না, একদিন এক পাশের থেকে এক হাদি সাহেব বলে যে দেখেন দেখেন ঘটনা, ওই যে খেলেছে দেখেন কি দৌড়াদৌড়ি করে, ওইটা কি? ওই যে খেলে অমুক দেশে মাঠের মধ্যে খেলেছে দেখাছে, আরে খোদার গজব, আবার এখান থেকে দেখাও যায়, দেখতেও আছে আবার খোদার গজব। এই দেখতে দেখতে কতক্ষণ দেখলো, এখন দ্বিতীয় দিন আবার একটু দেখে, তৃতীয় দিন আবার একটু দেখে। কি অর্থ? যেই পরিবেশে মানুষ বসে আস্তে আস্তে ওই পরিবেশের অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়। কি কথা বুঝেন নাই? চোরের সঙ্গে থাকতে থাকতে খারাপ লোকের ছেলে, ভালো লোকের ছেলে, ভদ্রলোকের ছেলে শেষে চুরি করতে আরম্ভ করে। ভদ্রলোকের ছেলে মদ করে সঙ্গে থাকতে থাকতে শেষে ওই নেশা করতে শুরু করে। আমার প্রিয় বন্ধুরা, এজন্য সাহাবীগণ পূর্বপুরুষ রহমতুল্লাহ বলতেন, আম ওয়ালে সে আম মিলতা হয়, অমরুদ ওয়ালে সে অমরুদ মিলতা হয়, কপড়ে ওয়ালে সে কপড়া মিলতা হয়, আর আল্লাহ ওয়ালে সে আল্লাহ মিলতা হয়। আম ওয়ালার কাছে আম পাওয়া যায়, কাপড় ওয়ালার কাছে কাপড় পাওয়া যায়, মধু ওয়ালার কাছে মধু পাওয়া যায়। কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহকে পাওয়া যায়। হযরত হাকিমুল উম্মত মাওলানা সাহেব তুলগনি ফুল রহমতুল্লাহ বলতেন আমার শাইখ রহমতুল্লাহকে, মিয়া হাকিম আক্তার শোনো, কে কোন আল্লাহ ওয়ালার সঙ্গে যদি মহব্বত আর সম্পর্ক রাখো তো না ইয়ে কে সিরফ জান্নাত কা রাস্তা আসান হো জাতা হ্যায় বলকে মজেদার ভি হো জাতা হ্যায়। তো জান্নাতের পথ চলা শুধু সহজ হয়ে যায় না, মধুময় হয়ে যায়, মধুময় হয়ে যায়। সেটা নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, জিকির ভালো লাগে, তেলাওয়াত ভালো লাগে, গুনাহমুক্ত জিন্দেগি ভালো লাগে, আল্লাহ ওয়ালাদের মজলিস মাহফিল, দিনের কাজ, দিনের রাস্তা ভালো লাগে, দিনের পথ ভালো লাগে, আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে মুঝে সাহেল হো গেই মঞ্জিলে, হাওয়া রুখ ভি বদল গে, তেরা হাত হাত মে হা লাগা তো চিরাগ রাহ কে জল গে। খাজা আজিজুল হাসান মরজুম রহমতুল্লাহ হাকিমুল মুতানবীকে বলছিলেন, আপনার সঙ্গ লাভের বরকতে, আপনার হাতে হাত দেওয়ার বরকতে জান্নাতের রাস্তা আমার কাছে সহজ মনে হইতেছে, আলোকদীপ্ত মনে হইতেছে। কি কথা বুঝেন নাই? শাহ আব্দুল গনি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির দুইজন ছাত্র, একজন মাওলানা ইয়াহিয়া কান্দবী রহমতুল্লাহ আলাইহি, যিনি শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমুল্লাহর বাবা, বড় আলেম, বড় বুজুর্গ। ওনার এক সাথী ছিলেন মাওলানা মাজেদ আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনিও বড় আলেম। তো মাওলানা ইয়াহিয়া কান্দবী আগেই মাওলানা রশিদ আহমদ গঙ্গুইর হাতে বায়াত হয়েছেন, আর ওই সাথীকে বলতেন তুইও বায়াত হ, বলেন না আমি বায়াত হব না, আমি এটা করব না, বায়াত হয় না হয় না। একদিন মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমুল্লাহ সভাকে আসছেন হাদিস শরীফ পড়াবেন, হঠাৎ মাওলানা ইয়াহিয়া কান্দবী বলে উঠলেন, হযরতজি মাওলানা মাজেদ আলীকে বায়াত করেন, নিজের থেকে বলছেন। তো মাওলানা গঙ্গুই মনে করছেন যে মাওলানা মাজেদ আলী নিজেই উমরাকে দিয়ে বলাইছেন, এজন্য তিনি বললেন মিয়া লো হাত দাও, ওস্তাদ হাত বাড়াইছেন, ছাত্রী কি করবে, ছাত্র হাত বাড়াই দিয়া পরে বায়াত হয়েছেন। হযরত মাওলানা মাজেদ আলী জৌনপুরি বলেন, হায় যদি না সেদিন আমার ভাই ইয়াহিয়া হেকমত কৌশলে আমাকে বায়াত করাই দিত, তো মাওলানা গঙ্গুহির এই বরকত থেকে তো আমি মাহরুম হইতাম, বঞ্চিত হইতাম। এই বায়াত হওয়া এটা একটা সুন্নতের আমল। কি কথা বুঝেন নাই? বায়াত রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের জমানায়, সাহাবিদের জমানায় বায়াত কয়েক প্রকার ছিল। এক বায়াত ইসলাম কবুল করার সময়, যখন মুসলমান হইতো কালেমা পড়তো তখন হাতে হাত দিয়া বায়াত হইতো ইসলাম কবুলের জন্য। এ হলো এক ধরনের বায়াত যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। আরেক বায়াত হলো যে রাষ্ট্রপ্রধানের হাতে, খলিফাতুল মুসলিমিনের হাতে বায়াত গ্রহণ, যে আমি আপনাকে মাইনে নিলাম। এই এক বায়াত। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান হলেন রাসূলুল্লাহ ইসলামের খলিফা হিসাবে, তখন তার হাতে হযরত উমর বায়াত হলেন, হযরত ওসমান বায়াত হলেন, হযরত আলী বায়াত হলেন, সাহাবায়ে কেরাম সকলে বায়াত হলেন। আবার হযরত আবু বকরের পর হযরত উমরের হাতে বায়াত হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এটা কোন বায়াত? এটা হলো খেলাফতের বায়াত। কি কথা বুঝেন নাই ভাইরা? আর একটা বায়াত আছে, কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়্যুনাকা, হে রাসূল আপনার নিকট যখন মুমিন ঈমানদার মেয়েরাও আসে বায়াত হওয়ার জন্য যে তারা আল্লাহর সঙ্গে শরীক করবে না, মিথ্যা বলবে না, কাউকে কারো প্রতি অপবাদ দিবে না, ইত্যাদি হত্যা করবে না অন্যায় ভাবে, আপনি তাদেরকে বায়াত করে নেন। এখানে কি বায়াত? আল্লাহপাক নিজেই বলেন যখন মুমিনরা আসে, তো ঈমান তো আসেই, তো এখন এটা কিসের বায়াত? এটা খেলাফতের বায়াত তো না। এটা কোন বায়াত? এটা হলো যে তাকওয়ার উপরে অঙ্গীকারের বায়াত। কি কথা বুঝেন নাই? আমি আল্লাহর ইবাদতের উপর চলবো, গুনাহ থেকে বাঁচবো, সুন্নত তরিকার উপর চলবো, এটারও অঙ্গীকার করতেন সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে মাঝে মধ্যে, এটাও একটা বায়াত। কি কথা বুঝেন নাই? এইরকমই বায়াতের কথা বুখারী শরীফ মুসলিম শরীফেও আছে। কি কথা বুঝেন নাই ভাইরা? অতএব এই বায়াত কি গুনাহ না সুন্নত? এই বায়াত গুনার কাজ না নেকের কাজ? অনেক মানুষ বলে যে বায়াত এটা কই পেয়েছে, আরে বায়াত এটা কই পেয়েছে? আলেম উলামারা বায়াত করেন, আর এটা আপনারা জিজ্ঞেস করেন কই পেয়েছে? আলেম মানুষকে সিনেমা হলে যায়, আলেম মানুষ মদ খায়, আলেম কি চুরি করতে যায়? তো এই বায়াত করে যদি এটা গুনার কাজ হয় তো আলেম করতেন কেন? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আলেমদের কথা মানবা, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলেম আমার নায়েব, নবীদের ওয়ারিস। তো আলেম দিন করেন তখন যখন এটা কোরআন সুন্নতে থাকে। কি কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো সর্বযুগেই আল্লাহ পাকের কিছু বান্দারা এরকম থাকেন, আল্লাহ এরকম বান্দাদেরকে রাখেন যাদের দ্বারা আল্লাহর বান্দাদের কামে জিন্দগি বানানোর ইন্তজাম করেন। হ্যাঁ, আল্লাহ পাকে সেটা ব্যবস্থা করেন। তো মনে হয় যে নিজামুদ্দিন আউলিয়া নাই, বড় পীর জিলানি নাই, হযরত জুনায়েদ বাগদাদি নাই, খাজা মঈনুদ্দিন চিশতি নাই, এখন কোথায় যাই? আমার মুর্শিদ আরে বিল্লাল মাওলানা শাহকি মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ওয়াকুনু মা সাদিকিন, তোমরা আল্লাহর খাঁটি বান্দা, সাচ্চা বান্দা, মকবুল বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখবা, তাদের সঙ্গে উঠা বসা রাখবা। তো আল্লাহ হুকুম করছেন, অথচ ওই রকম বান্দা দুনিয়াতে রাখবেন না। এই হুকুমের উপর বান্দারা আমল করবে কেমনে? পান করো, এই ছেলে দুধ খা, দুধ নাই তো বাপ দুধ পান করতে বলবেন কেন? তো সাদিকিন বান্দা, মকবুল বন্দা, প্রিয় বন্দা, বিশিষ্ট বন্দা জমিনে রাখবেন না, আর বলবেন তাদের সঙ্গে থাকো, এটা হবে কিভাবে? বোঝা গেল কেয়ামত পর্যন্ত আল্লাহ পাকের জমিনে মকবুল বন্দা, কামিল বন্দারা থাকবে, আল্লাহ পাক তাদেরকে রাখবেন যাতে তাদের সুবতে এরকম বড় কামের ইমানওয়ালারা তৈরি হইতে পারে। কি কথা বুঝেন নেই? আমার দাদা পীর মুহসিন মাওলানা শাহ আফরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সঙ্গে করাচিতে এক লোক দেখা করছে, প্যান্ট শার্ট পরা, মুসাফা করলো, দোয়া চাইলো। হজরত বললেন কি কাজ করো? ওই লোক বললো যে হজরত আমি একজন পাইলট। আচ্ছা, জাম্বু জেট চালান? না, জাম্বু জেট না। কি? আমি ছোট প্লেন চালাই, ছোট এরোপ্লেন। কোথায়? জেদ্দা রুটে। আচ্ছা, আপনার তোমার এই জাহাজে হাজিরাও যায়? হজ করতে দেবে না? হাজিরাও যায়। হজরত বললেন যে আচ্ছা, তো হাজিরা তো জাম্বু জেটেই যায়, ছোট প্লেনে যায় না, তাই না? তো উনি বললেন যে আমার এই ছোট প্লেনেও কখনো কখনো যায়, উমরা করতে যায়, হজ করতে যায়, হ্যাঁ, স্পেশাল ভাবে খাস খাস লোকেরা যায়। তো হজরত বললেন যে আচ্ছা, তো ওই ছোট প্লেনেও হজ করতে যায় লোকে? ছোট প্লেনেও মক্কায় পৌঁছতে পারে? ওই পাইলট তো, উনি বললেন যে জি হজরত, ছোট এরোপ্লেনেও তো মানুষ জেদ্দা হয়ে মক্কা শরীফ যায়। হজরত হাসলেন, এর বললেন যে শোনো মিয়া, যেরকম জাম্বু জেটে গেল, জাম্বু জেটের মাধ্যমেও মক্কা পর্যন্ত যাওয়া যায়, অনুরূপ ছোট প্লেনের মাধ্যমেও শুনলাম মক্কা পর্যন্ত যাওয়া যায়। তো বড় পীর জিলানি, খাজা মঈনুদ্দিন চিশতি, হযরত জুনায়েদ বাগদাদি, বড় বড় আউলিয়া, তারা ছিলেন জাম্বু জেট, তাদের মাধ্যমেও মানুষ, তাদের তালিম তরবিয়তের মাধ্যমে মানুষ আল্লাহর ওলি হইতো, আল্লাহ পর্যন্ত পৌঁছতো। আজকে সেই জাম্বু জেটা না থাকলেও ছোট ছোট ওলি আল্লাহ যদি থাকে, এই ছোট ছোট এরোপ্লেন ধরলেও উড়তে উড়তে ইনশাআল্লাহ আল্লাহ পর্যন্তই পৌঁছবে। হাকিম উল উম্মত হযরত থানভীর খলিফা মাওলানা মসিউল্লাহ খান জালালাবাদী রহমতুল্লাহ আলাইহি, যিনি অনেক বড় ধরনের আলেম দিন ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, তিনি বলেন একটা রেলগাড়িতে তিন ধরনের যাত্রী উঠলো, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাস তো ফার্স্ট ক্লাস ভাই, আরামদায়ক, এসিও আছে। থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাসও আরামদায়ক মাশাআল্লাহ, ফার্স্ট ক্লাসের সমান যদিও না। থার্ড ক্লাস তো এমন সিট, বসলে ওই মশা কামড়ায়, সার পোকারা কামড়াইতেই থাকে, এই সিটের স্ক্রু ভাঙ্গা, জানালা ভাঙ্গা, দুর্গন্ধ, তারপরে বাথরুমে এমন নোংরা, পেশাব করতে গিয়া হাজি সাহেব গাজি সাহেবটা উল্টা দৌড়, এবারে মাপ চাই, সম্ভব না, স্টেশন আসুক তারপরে দেখা যাক, এইরকম অবস্থা। হযরত বলেন কিন্তু এই রেলগাড়ি হয়তো বা দিল্লি চলছে, দিল্লি যাবে, গন্তব্য দিল্লি বা লাহোর। তো লাহোর বা দিল্লিতে পৌঁছল, তিনি বলেন যে আমার জিজ্ঞাসা যে খালি ফার্স্ট ক্লাসের যাত্রীরাই কি গন্তব্যে পৌঁছবে না সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাসের যাত্রীরাও গন্তব্যে পৌঁছবে, পৌঁছবে কিনা? হযরত বলেন যে অনুরূপ কোন আল্লাহওয়ালাকে দেখো, ওই যে রেলগাড়ির মাধ্যমে তিন শ্রেণী একই গন্তব্যে পৌঁছলো, কারণ ইঞ্জিনটা ভালো ছিল, ইঞ্জিন ভালো। কোন আল্লাহওয়ালাকে দেখো যে তিনি সুন্নত শরীয়ত মোতাবেক জিন্দগিওয়ালা কিনা, আকাবের উম্মতের তালিম তরবিয়ত প্রাপ্ত কিনা, যদি আকাবের উম্মতের তালিম তরবিয়ত প্রাপ্ত হয় আর সুন্নত তরিকা শরীয়তের উপরে অটল জিন্দগিওয়ালা হয় আর পূর্বসূরি বুজুর্গ আনেদিন তার উপর আস্থা রেখে থাকেন, তাহলে এই ইঞ্জিন বোঝাগুলো ঠিক আছে। এই রেলগাড়িতে উঠলে ইনশাআল্লাহ তাআলা ওই থার্ড ক্লাসের যাত্রীরা যাত্রী হলো ইনশাআল্লাহ ওই একই গন্তব্যেই পৌঁছবে, আল্লাহ পর্যন্তই পৌঁছবে। হ্যাঁ, যারা কোনো আল্লাহওয়ালার হাতে সাথ দেয়, কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক জুড়ে, ফার্স্ট ক্লাসের হোক, সেকেন্ড ক্লাসের হোক, থার্ড ক্লাসের হোক, প্রত্যেকের নিয়ত আল্লাহকে পাওয়া, আজ হোক কাজ হোক তারা আল্লাহ পর্যন্ত পৌঁছবেই পৌঁছবে ইনশাআল্লাহ তাআলা। আর হযরতের এই কথার পক্ষে দলিল হুমুল কওম লা ইয়াসকাবিহিম জালিস, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন যে আল্লাহর খাস বান্দারা এমন জামাত তাদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে কেউ হতবাগা হবে না। হতবাগা হয় দুই কারণে, হয় কাফের মুশরিক হইয়া আর না হলে গুনায় লিপ্ত হইয়া। তো হতবাগা হবে না, এরা তো মুমেনি, তো হতবাগা হবে না মানে কি গুনার মধ্যে থাকবে না, গুনা ছুটে গেলে তো সে ওলি আল্লাহ, আর যদি গুনা জিন্দিগিতে না ছুটলো তাহলে হাকিমুল উম্মত মাওলানা তাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ ভালোদের সঙ্গে সম্পর্কের বরকতে, সুবতের বরকতে কমপক্ষে অন্তত মৃত্যুর আগে আল্লাহ তাআলা কামেল তওবা নসিব করে তারপরে তাকে মৃত্যু দান করবেন, যাতে লায়াস কাজালি সুবের এই কথা বাস্তব প্রমাণিত হয়। কবি আলম গুলস্তা আর কবি বীরানা হতা হ্যায় জো হতা হ্যায় বাপা সে খাতিরে দিওয়ানা হতা হ্যায় মেখানে কা মাহরুম ভি মাহরুম নহীঁ হ্যায়। শুনতেছেন ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। এই যে সব ভাই কোনো না কোনো খাঁটি আল্লাহওয়ালার সঙ্গে জুড়ে থাকলে সেটা আমাদের জন্য কল্যাণ, অধিক রহমত, অধিক বরকত, অধিক কামিয়াবির রাস্তা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। বাস ওয়াকুর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আরেকটা মাসলা মনে পড়লো, সেটা হচ্ছে যে ফতোয়া সামিতে লিখছেন এলাও সুনান কিতাবেও আছে এবং এটা হাদিস শরীফেরই কথা, বসতুল ইমাম, ইমাম দাঁড়াবেন ঠিক কাতারের মধ্যখানে, মসজিদ বানানো হয়, মেহরাব বানানো হয় ঠিক মধ্যখানে, মেহরাব মসজিদের মধ্যখানে বানানো সুন্নত, সুন্নতে মুয়াক্কাদা। আর ইমাম যেহেতু মধ্যখানে দাঁড়াইতে হয়, মেহরাব যেটা এই যে মিম্বরের ঘরটা, এই মেহরাবের ঠিক মিডল পয়েন্টে একদম মধ্যখানে দাঁড়ানো, এটা সুন্নতে মুয়াক্কাদা, খেয়াল রাখা জরুরি। কিন্তু জায়গায় জায়গায় দেখা যায় মসজিদ গুলোতে ইমামের জায়নামাজ বাম দিকে, অনেকটা বাম দিকে সরানো, এই সুন্নতে মুয়াক্কাদা ছুটতে থাকে, নিত্য সুন্নতে মুয়াক্কাদা ছুটতে থাকা, ছাড়তে থাকা, এটা কি শক্ত গুনাহ হয়ে যাবে না? হ্যাঁ, কারণ এটা বেপরোয়াই হবে। আল্লাহ তাআলা এক এক সুন্নতের উপর আমলের আমাদেরকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة. ربنا ارنا الحق حقا وارزقنا اتباعه، ربي اغفر وارحم انت خير الراحمين. اللهم انا نسالك العفو والعافيه في ديننا ودنيانا وفي اهلنا ومالنا. اللهم اغفر الشغل كما افكرن. اللهم اغفر بدك خاص رحمت نازل كرن. هدايه كامل احمد لكن نصيب كرن. اولي اكرام الزندگي اولي الزندگي الزندگي احمد لك دان كرن. غنا مكت الزندگي احمد لك دان كرن. احمد المجار بدك جي بول اسے. شو بول ترودي اپنی معاف کرے دن. احمد ایمان کے مضبوط بنائے دن. اسلام زندگی کے مضبوط اگر پری بک کو بنائے دن. نورانی زندگی احمد لك دان كرن. نفس شیطان دھوکہ تک احمد لك حفاظت كرن. اے زندگی সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনন্তকালের অমূল্য সম্পদ সংগ্রহ করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ যে সকল বাচ্চারা এখানে পড়াশোনা করে তাদের সকলকে হাফেজ কারি আলেম বড় বড় আল্লাহর ওলি হিসেবে আপনি কবুল ফরমান, কাটিনায়েবে রাসূলের কবুল ফরমান, আকাবের উম্মতের ওয়ারিসে কামিল রূপে কবুল ফরমান। আল্লাহ মাজজান মুদান সাহেব এবং আসাদুল্লাহ গ্রাম তোলাবো একরাম এবং কমিটির সদস্যবর্গ এবং মাদ্রাসার প্রতিবেশী ভাইয়েরা এবং মাদ্রাসার সহযোগিতাকারী মহব্বতকারী সকলের হায়াতে আপনি বরকত দান করেন, এলম আমলে পালে দৌলতে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, আমাদের অসুস্থ লোকদেরকে সেবা দান করেন। আল্লাহ আমাদের সকলের পেরেশানি দূর করেন, সব মুশকিল আসান করে দেন, সব জরুরত আসমানি ভান্ডার থেকে পুরা করে দেন। পোর্শা এলাকার মধ্যে এই অঞ্চলে দূর দূর পর্যন্ত মুসলমান ভাইদের বাড়ি ঘরের মধ্যে বেসুমার রহমত বরকত নূর নাজিল করেন। আল্লাহ সকলের খ্যাতি জিরাতে আল্লাহ বহুত বহুত বরকত দান করেন, বাগ বাগানে বরকত দান করেন, পানির ভিতরে বরকত দান করেন, সকলের সব দুঃখ কষ্ট দূর করেন, শত্রুদের থেকে হেফাজত করেন, আফিয়াতওয়ালা জিন্দগি আপনি দান করেন। আল্লাহ আফিয়াতওয়ালা জিন্দগি দান করেন, রহমতে পরিপূর্ণ জিন্দগি দান করেন, ইমানের নূরে নূরান্বিত জিন্দগি দান করেন, সুন্নতের নূরে নূরান্বিত জিন্দগি দান করেন। আপনি আমাদের উপর রাজি হয়ে যান, খুশি হয়ে যান। আল্লাহ আপনার নারাজিকে থেকে পানা চাই, আপনার নারাজি আল্লাহ আপনার অসন্তুষ্টি থেকে পানা চাই, আল্লাহ আজাব গজব থেকে পানা চাই, জাহান্নামের আগুন থেকে পানা চাই। আল্লাহ মেহরবানি করে জান্নাতে আমাদেরকে একটু ঠাই দিয়ে দিন, একটু আশ্রয় দিয়ে দিন। এমন আমল নাই, এমন জিন্দগি নাই, এমন কিছু নাই যেটাকে জড়িয়ে মানে আমরা জান্নাতের দাবি করতে পারি। আই কারিম মালিকে মেহরবান দয়াবান, নিজ দয়া নিজ মেহরবানিতে নিজ গুণে আপনি আমাদের মাফ করে দিয়া জান্নাতে আমাদেরকে একটু ঠাই দিয়ে দিন। আমাদেরকে একটু আশ্রয় দিয়ে আল্লাহ, আমাদের আমরা কখনো আপনার নিকট দরখাস্ত করি নাই যে আমাদেরকে মানুষ বানান, আপনি আমাদেরকে পশু বানাইতে পারতেন, শিয়াল কুকুর বানাইতে পারতেন, জঙ্গল জঙ্গলের হিংস্র জন্তু বানাইতে পারতেন, আল্লাহ আজকে আমাদের কি অবস্থা হইতো, কিন্তু তা না করে আজকে নিজ দয়াতে আপনি আমাদের সম্মানিত মানব জাতির ভিতরে আপনি সৃষ্টি করছেন, আর নিজ দয়াতে আপনি আমাদেরকে ইমান ইসলামের দৌলত দান করছেন, নিজ দয়াতে আপনার ঘরে আসার আল্লাহ নামাজে আসার দিনের পথে আসার দিনের কথা শুনার আপনি আমাদেরকে তৌফিক দান করছেন। আল্লাহ আমাদের অযোগ্যতা সত্ত্বেও এত বড় বড় নেয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করছেন, এই সকল দৌলতের উসিলা নেয়ামত এবং অনুগ্রহের উসিলা আল্লাহ আপনি উসিলা দিয়ে আপনার কাছে দরখাস্ত আমাদেরকে দোজাহানে কামিয়া ফরমায়া দেন, জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন, আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, জান্নাতুল ফেরদাউসে আমাদের জন্য আপনি ঠিকানা মঞ্জুর করেন, আমাদের মা বাবা ভাই বোনকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, আমাদের সকল মুরব্বীদেরকে মাফ করে দেন, আমাদের আসাদুল্লাহ ইকরামকে মাফ করে দেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন। আল্লাহ মেহরবানি করেন, ঈমানের সাথে জিন্দগি, তাকওয়ার সঙ্গে জিন্দগি, আফিয়তের সঙ্গে জিন্দগি, বেশুমার বরকাতের মধ্যে আপনি জিন্দগি দান করেন, দুনিয়ার থেকে যখন উঠে নেন আপনার সন্তুষ্টির সাথে আল্লাহ আফিয়তের হালতে আপনি দুনিয়ার থেকে আপনার রহমতের গুলো উঠে নিয়েন। ربنا تقبل منا انك انت السميع العليم আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন এর তমাম জরুরিয়াত আসমানি ভান্ডার থেকে পুরো করে দেন এলাকার মুসলমান ভাইদের মধ্যে মাদ্রাসার প্রতি অনেক বেশি মহব্বত এবং খায়ের দেয় আপনি নসিব ফরমায়া দেন আমাদের প্রতি সহানুভূতি অনেক বাড়ায় দেন আল্লাহ মাদ্রাসার সমস্ত প্ল্যান পরিকল্পনা বাস্তবায়নের জন্য গায়েব থেকে খাজানি করে বারিশ ফরমায়া দেন যারা এই মাদ্রাসার খেদমত যুক্ত আছেন তাদের সকল হায়াতে বরকত দান করেন মাল ও দৌলতে বরকত দান করেন দীন ইমানে তারাক্কি এবং অগ্রগতি উন্নতি নসিব ফরমান তাদের সন্তানাদের হায়াতে আমল ও বরকত দান করেন রব্বানা 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 তাকাব্বাল মিন্না انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين